ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আমরা আজকে এসেছি নতুন একটা ঘটনা নিয়ে, এমন একটা শহরের ঘটনা নিয়ে যে শহরটিকে আমরা বলছি মৃতের শহর, এবং এই শহরে যারা থাকেন তারা কিভাবে থাকেন, এই শহরটিতে নিয়ে কি কি ধরনের ঘটনা রয়েছে সেই সমস্ত কিছু শুনব। মানে পুরো জিনিসটা যেভাবে আমরা শোনাবো সেটা হয়তো কিছু বেশ কিছুটা অন্যরকম, কিন্তু আপনারা একটা ফিল পাবেন সেই বিষয়ে আমি নিশ্চিত। আমাদের এখানে অনেকে যুক্ত হয়েছেন আমি দেখতে পাচ্ছি, আমি মেসেজগুলো লাইভ করে দেই। আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি, আচ্ছা নাম না লিখলে আসলে মেসেজ পড়া আমার জন্য খুব, সিং চৌধুরী আমি আপনার মেসেজ দেখলাম, লিমন বলছেন টাঙ্গাইল থেকে সেটাও দেখলাম। সালাম আলাইকুম রাসেল ভাই, আচ্ছা ওকে ভাই কেমন আছেন, কেমন আছেন, আসসালামু আলাইকুম যশোর, নাম পড়তে পাচ্ছি না, ওকে। আর কয়েকদিন পর এসএসসি পরীক্ষা, আপনাদের যাদের এসএসসি পরীক্ষা তাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। এখন শো শোনার চাইতে পড়াশোনাটা একটু বেশি করে করতে হবে, সেটাই হচ্ছে সবচাইতে বড় কথা। কারণ আপনি এখন যদি বেশি বেশি করে পড়াশোনা না করেন, যদি শোয়ের দিকে বেশি মনোযোগী হন, তাহলে দেখা যাবে যে ভবিষ্যতে আপনার শো শুনতে অনেক কষ্ট হচ্ছে। সো আমার মনে হয় যে এখন পড়াশোনাটাই বেশি মন দেওয়া উচিত। সিয়াম উল্লাপাড়া থেকে লিখছেন, শেরপুর থেকে আছেন তাসিন, আমাদের সঙ্গে আছেন আলী মিয়া ইরাক থেকে, ইরাকের কি অবস্থা ভাই, কেমন আছেন আপনারা। রমজান লিবিয়া থেকে, লিবিয়াতেও ঠিক একইভাবে জানতে চাই আপনার কি অবস্থা। আমরা মিডল ইস্টে যারা আছেন সেই সমস্ত ভাই বোনদের নিয়ে আসলে অনেক চিন্তিত এবং সবসময় মনে পড়ে। আজম আছেন লক্ষ্মীপুর থেকে আমাদের সঙ্গে, শাহাদাত হোসেন আছেন টাঙ্গাইল থেকে, আরিফ আছেন শেরপুর থেকে, স্নেহা আছেন রাজশাহী থেকে আমাদের সঙ্গে, আছেন বাগেরহাট খুলনা থেকে রাতুল আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও হৃদয় আছেন বগুড়া থেকে, ইসরাফিল তামিম আছেন ময়মনসিংহ থেকে আমাদের সঙ্গে, নোয়াখালী থেকে আছেন নুরশি আমাদের সঙ্গে, মধুপুর থেকে আছেন রনি, নাটোর থেকে শুনছেন হৃদয়, হাসিফ শুনছেন আমাদের সঙ্গে, খুলনা থেকে আমাদের সঙ্গে আছেন, আচ্ছা বগুড়া থেকে আছেন আমাদের সঙ্গে, সাভার থেকে আছেন তাজ আমাদের সঙ্গে, এছাড়াও আছেন, আচ্ছা লাইভে আসতে চাই, যারা লাইভে আসতে চান তারা একটু কষ্ট করে আমাদের ফেসবুকের মেসেঞ্জার থেকে আমাদের মডারেটরদের জানিয়ে দিন, দে উইল অ্যারেঞ্জ এভরিথিং ফর ইউ। আমাদের সঙ্গে আছেন চুয়াডাঙ্গা থেকে নূপুর, এছাড়াও আছেন আকাশ নারায়ণগঞ্জ থেকে, আসাদুল আছেন আমাদের সঙ্গে কিশোরগঞ্জ থেকে, আছেন সাকিব আমাদের সঙ্গে, সোহাগ আছেন নাগেশ্বরী থেকে, ইব্রাহিম আছেন পুরান ঢাকা থেকে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদেরকে শোনার জন্য, আমাদের পাশে থাকার জন্য, এবং আমাদেরকে এইভাবে সাবস্ক্রাইব করার জন্য। যারা এখনো সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলবেন আমাদের ইউটিউব চ্যানেলটি, এবং অবশ্যই বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না টু গেট অল দ্য নোটিফিকেশনস। আমরা চলে যাব আমাদের আজকের ঘটনায়। চলুন একটা বড় ঘটনা দিয়েই, মোটামুটি বড় ঘটনা দিয়ে শুরু করি আমাদের আজকের এই এপিসোড। আশা করছি শেষ পর্যন্ত থাকবেন, শুরু করা যাক।
ভয়ের আরেক নাম ভূত ডট কম উইথ রাসেল।
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন আপনি? আশা করি আল্লাহর রহমতে এবং আমাদের দোয়ায় ভালো আছেন। আমার নাম সাদ, আমি ক্যানাডার ম্যানিটোবা প্রদেশের উইনিপেগ শহরের একজন বাসিন্দা। আসলে অনেকদিন ধরেই ভাবছি একটি ঘটনা ভূত ডট কমে শেয়ার করব, কিন্তু কাজের চাপ আর ব্যস্ত জীবনের কারণে সময় বের করা খুব কঠিন হয়ে যায়। প্রথমে ভেবেছিলাম ঘটনাটা রেকর্ড করে পাঠাবো, কিন্তু আপনার উপস্থাপনা এবং আপনি যেভাবে বলেন তাতে ঘটনা জীবন্ত রূপ পায়। যাই হোক, এরপরে তিনি আরো কিছু কথা লিখে তারপরে ঘটনা শুরু করেছেন। তিনি বলছেন, রেকর্ড না করে লিখেই পাঠালাম ঘটনা, ভালো লাগলে পড়ে শোনাবেন, কতটা গুছিয়ে লিখতে পেরেছি জানি না, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ যে ঘটনাটা শেয়ার করব সেটা আমার এক সহকর্মীর কাছ থেকে শোনা। তার নাম লভপ্রীত সিং, তিনি একজন ভারতীয় বংশোদ্ভূত কিন্তু জন্মসূত্রে কেনেডিয়ান। তিনি যেভাবে ঘটনাটা আমাকে বলেছেন আমি সেভাবেই লেখার চেষ্টা করছি। ঘটনাটা তিনি আমাকে হিন্দিতে বলেছিলেন, আমি সেটাকে বাংলায় রূপান্তর করে বলছি। বলছেন লভপ্রীত, আমার বাবা 1960 সালে কানাডায় আসেন। আসার পর বিভিন্ন জায়গায় নানা ধরনের কাজ করেন। কম বয়স আর অচেনা দেশে থাকার কারণে তিনি একটু ড্যামকেয়ার স্বভাবের ছিলেন। ঘটনাটা ঘটে যখন তিনি একজন ট্রাক ড্রাইভার হিসেবে কাজ করতেন। তিনি দূরপাল্লার ট্রাক চালাতেন। কখনো এক প্রদেশ থেকে আরেক প্রদেশে, আবার কখনো কানাডা থেকে যুক্তরাষ্ট্রে। ঘটনাটা তার সাথে ঘটে যখন তিনি অন্টারিও প্রদেশের মিসিসাগা শহর থেকে ম্যানিটোবা প্রদেশের উইনিপেক শহরে একটি বড় লরি নিয়ে আসছিলেন। সেই সময় গুগল ম্যাপ বা অন্য কোনো ম্যাপ সংক্রান্ত অ্যাপের প্রচলন ছিল না। তখন ড্রাইভাররা মূলত রাস্তার সাইনবোর্ড দেখে যাতায়াত করতেন। তার সেই যাত্রার মোট দূরত্ব ছিল 2200 কিলোমিটার। আমার বাবার একটা নিয়ম ছিল, তিনি যখনই কোনো ট্রিপে বের হতেন, ট্রিপ শুরু করার আগে পূজা করতেন এবং গাড়ির ভেতরে আগরবাতি জ্বালিয়ে রাখতেন। তার সবসময়ের মতো এবারও তিনি একইভাবে পূজা করে যাত্রা শুরু করেন। গাড়ি চালাতে চালাতে 500 কিলোমিটার যাওয়ার পর তিনি ভাবলেন একটু বিরতি নেবেন এবং তেলও নিয়ে নেবেন। তখন রাত প্রায় 10টা কিংবা 12টা হবে। হাইওয়ের পাম্পগুলোর মধ্যে কিছু কিছু পাম্পে আবার গোসল করারও ব্যবস্থা থাকে, তাই বাবা ভাবলেন এখান থেকে তেল নিয়ে একটু গোসল করবেন। তারপর আবার 600 কিলোমিটার চালিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে একটা ছোট্ট ঘুম দেবেন। এখানে একটা কথা বলে রাখি, অন্টারিও থেকে ম্যানিটোভা যাওয়ার হাইওয়েতে এমন একটি এলাকা আছে যার দূরত্ব প্রায় 300 কিলোমিটার, আর এই পুরো রাস্তার মধ্যে কোনো পেট্রোল পাম্প, হোটেল কিংবা বসতি নেই, তাই মানুষজন সেই জায়গাটিকে ডেড সিটি বলে ডাকে। তো বাবা যখন তার কাজ শেষ করে ট্রাকে উঠবেন, ঠিক তখন হঠাৎ করে এক মাঝবয়সী সাদা চামড়ার লোক তার কাছে আসেন। লোকটির পরনে ছিল একটি দামি ব্র্যান্ডের জিন্স, দামি লেদার জ্যাকেট এবং একটি ভালো ব্র্যান্ডের ঘড়ি। লোকটির নাম তিনি বলেন জোন্স, আর বাবার কাছে একটি রাইড চান। তিনি বলেন তার বাড়ি এখান থেকে 200 কিলোমিটার দূরে, যার সাথে তার যাওয়ার কথা ছিল সে এই মুহূর্তে এসে পরিকল্পনা বাতিল করে দিয়েছে, কিন্তু আজই তাকে বাড়িতে পৌঁছাতে হবে আর রাতও অনেক হয়ে গেছে, এখন আর রাইড পাওয়া অসম্ভব। বাবা প্রথমে রাজি না হলেও পরে যখন জোন্স বাবাকে $100 অফার করল, তখন বাবা রাজি হয়ে যান। তখনকার সময়ে $100 অনেক টাকা। বাবা তাকে ট্রাকের ভেতরে এসে বসতে বললেন, কিন্তু জোন্স বাবাকে বলল ট্রাকের ভেতরের আগরবাতিটা যেন নিভিয়ে ফেলেন এবং সব আগরবাতি ফেলে দেন, তার নাকি আগরবাতিতে অ্যালার্জি আছে। বাবা প্রথমে রাজি না হলেও জোন্সের জোরাজুরিতে বাধ্য হয়ে সব আগরবাতি ফেলে দেন। বাবা জোন্সকে নিয়ে আবার ট্রিপ শুরু করেন। বাবা জোন্সের সাথে কথা বলার চেষ্টা করলেও জোন্স শুধু হ্যাঁ বা নাতে উত্তর দিচ্ছিল। বাবা বিরক্ত হয়ে আর কথা বাড়ালেন না। দুই পাশে ঘুটঘুটে অন্ধকার, শুধু ট্রাকের হেডলাইটে রাস্তা দেখা যাচ্ছে। এক পাশে বাবা ড্রাইভ করছেন, আরেক পাশে সিটে জোন্স বসে আছে। চারপাশের নিরবতায় পরিস্থিতিটা কেমন যেন অস্বস্তিকর হয়ে উঠল। হঠাৎ করে জোন্স বলল আর 10 কিলোমিটার পরে ডান দিকে টার্ন নিতে হবে। বাবা যেহেতু এই রুটে প্রায়ই যাওয়া আসা করতেন, তিনি জানতেন এই পথে কোনো বাড়ি নেই। তিনি জোন্সকে জিজ্ঞেস করতে জোন্স রীতিমতো ধমকের সুরে বলল, জাস্ট ডু হোয়াট আই সে। তখন ট্রাকের গতি ছিল 110 কিলোমিটার প্রতি ঘন্টা। বাবা মাথা ঠান্ডা রেখে চুপচাপ গাড়ি চালাতে লাগলেন। প্রায় 10 কিলোমিটার পর ডান দিকে মোড় নিয়ে কিছু দূর যাওয়ার পর বাবা দেখলেন একটা বিশাল ম্যানশন। এর আগে তিনি কখনো এই বাড়ি দেখেননি। তিনি ভেবেছিলেন এত বড় একটা বাড়ি আগে কিভাবে তার চোখে এড়িয়ে গেল। তখন জোন্স বলল এটা তার মায়ের বাড়ি, এখানে সে তার মা ও বোনের সঙ্গে থাকে। আজ তার বোনের জন্মদিন, তাই কোনোভাবেই সে এটা মিস করতে চায়নি। এরপর জোন্স বাবাকে ভেতরে আসার আমন্ত্রণ জানাল, বলল একটু পর তার বোনের জন্মদিনের কেক কাটা হবে, তিনি যেন সেটা খেয়ে যান এবং ডিনারও করে যান। এদিকে বাবারও খুব ক্ষুধা লেগেছিল, তিনি আর না করলেন না। বাড়িতে ঢোকার পর বাবা দেখলেন বাইরে থেকে বাড়িটা যতটা ঝকঝকে মনে হয়েছিল, ভেতরে কেমন একটা গুমোট ভাব। জোন্স বাবাকে লিভিং এরিয়ায় বসতে বলে ভেতরে দ্বিতীয় তলায় চলে যায়। কিছুক্ষণ বসে থাকার পরও যখন কেউ আসছিল না, তখন বাবা একটু জোরে বললেন, ইজ এনিওয়ান হিয়ার। এভাবে দুইবার ডাক দেওয়ার পরও কেউ না আসায় বাবা ভাবলেন তিনি নিজেই গিয়ে দ্বিতীয় তলায় দেখে আসবেন। দ্বিতীয় তলায় গিয়ে তিনি দেখলেন সেখানে 3টি রুম, আর 3টি প্রায় একই রকম। তিনি বুঝতে পারছিলেন না জোন্স কোন রুমে গেছে। বাবা ডাক দিলেন, জোন্স, জোন্স, ওয়ার আর ইউ। হঠাৎ একটা রুম থেকে মেয়েলি কণ্ঠ ভেসে এলো, কাম ইনসাইড। বাবা ধীরে ধীরে সেই দরজার দিকে এগোলেন, দরজায় নক করতে যাবেন, ঠিক তখনই দরজা আস্তে করে খুলে গেল। বাবা দেখলেন ঘরটা অন্ধকার, ঘরের এক পাশে একটি জানালা, আর জানলার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে একটি মেয়ে। জানলা দিয়ে আসা বাতাসে তার চুল উঠছে। বাবার মনে হচ্ছিল যেন তিনি এক ধরনের হিপনোটাইজের মধ্যে পড়েছেন। তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না, তিনি স্থির চোখে তাকিয়েছিলেন। তখনও বাবা ঘরের ভেতরে প্রবেশ করেননি, দরজার কাছেই দাঁড়িয়েছিলেন। আবারও কানে ভেসে এলো, কাম ইনসাইড, কিন্তু এবার কণ্ঠটা খুব মায়াবী এবং বহু বছরের চেনা। বাবা যখন ঘরের ভেতরে ঢুকতে যাবেন, ঠিক তখনই তার জ্ঞান ফিরল। তিনি বুঝতে পারলেন যা ঘটছে তা স্বাভাবিক নয়। তিনি আর এক মুহূর্ত দেরি না করে বাড়ি থেকে বেরিয়ে যেতে উদ্যত হলেন। ঠিক তখনই সেই মেয়েটি হঠাৎ তার মায়াবী রূপ ছেড়ে ভয়ঙ্কর বিকৃত রূপ ধারণ করল। এক লাফে জানলার দিক দিয়ে বাবার কাছে চলে এলো। তার মুখ ছিল আধা ঝলসানো, মাথায় কোনো চুল নেই, মাঝারি উচ্চতা, আর শরীর থেকে প্রচণ্ড দুর্গন্ধ বের হচ্ছিল। সে বাবার সামনে এসে চিকন মেয়েলি অথচ কর্কশ কণ্ঠে বলল, আজ তোর শেষ দিন, তুই মরবি। তারপর হাসতে লাগল। দৃশ্যটা দেখে বাবা শরীরের সব শক্তি দিয়ে সিঁড়ির দিকে দৌড় দিলেন। সিঁড়ি দিয়ে নামতে গিয়ে হোঁচট খেয়ে গড়িয়ে পড়লেন। আর তখন সেই জিনিসটা চার হাত পায়ে লাফাতে লাফাতে বাবার দিকে ধেয়ে আসছিল। হঠাৎ তার মনে পড়ল তার কাছে একটা শিখ ধর্মের ঈশ্বরের প্রতীক আছে। এটি একটি লকেট যেটি তার পকেটে আছে। তিনি এক মুহূর্ত দেরি না করে লকেটটি বের করে গুরবাণী পড়তে শুরু করলেন। বাবা কতক্ষণ গুরবাণী পড়েছিলেন তিনি জানেন না, এক সময় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। গুরবাণী হল শিখ ধর্মের পবিত্র আধ্যাত্মিক বাণী, যা অশুভ শক্তি বা প্রেতাত্মা থেকে রক্ষা পাওয়ার জন্য পাঠ করা হয়। জ্ঞান ফিরে এলে দেখেন তার চারপাশে অনেক পুলিশ এবং অ্যাম্বুলেন্স। পুলিশ তাকে জানায় তারা পেট্রোলিং করার সময় দেখে একটি বড় ট্রাক রাস্তার পাশে পার্ক করা, কিন্তু ট্রাকের ভেতরে কেউ নেই। খোঁজ করতে গিয়ে তারা সামনে একটি পরিত্যক্ত বাড়ির ভেতরে বাবাকে অচেতন অবস্থায় খুঁজে পায়। তারপর বাবা সব ঘটনা পুলিশকে খুলে বলেন। পুলিশ জানান ওই এলাকায় মানুষজন মাঝে মাঝে ওই বাড়ি থেকে চিৎকারের শব্দ শুনতে পায়, কিন্তু কখনো কাউকে দেখেনি। পুলিশ আরও জানায় বহু বছর আগে সেই বাড়িতে একটি নবদম্পতি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছিল, কিন্তু কেন তারা আত্মহত্যা করেছিল তার কারণ আজও অজানা। এই ঘটনার পর লাভপ্রীতির বাবা ট্রাক ড্রাইভিং ছেড়ে দেন, দীর্ঘদিন মানসিক আঘাতের মধ্য দিয়ে যান। এই ছিল ঘটনা, একটু লম্বা হয়ে গেল, তার জন্য দুঃখিত। রাসেল ভাই এবং পুরো টিমকে ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মুবারক। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা সাদকে একটা ধন্যবাদ জানাবেন কমেন্ট সেকশনে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
ভয়ের আরেক নাম ভূত.com with Russell.
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আমি আজ যে ঘটনাটি শেয়ার করছি, ঘটনাটি ঘটে আমার দাদার সঙ্গে 1990 বা 91 সালে। আমি ঘটনাটি আমার দাদার মুখ থেকে শুনেছি। চলুন ঘটনা শুরু করি। আমার দাদার নাম আব্দুল মতিন মিয়া, কিন্তু পাড়ায় সবাই তাকে মতি মিয়া বলে ডাকত। উনি পেশায় একজন কৃষক। উনি কৃষিকাজ এবং রাতে নৌকা দিয়ে মাছ ধরতেন। মতি মিয়া খুব সাহসী একজন মানুষ ছিলেন। উনি সবসময় অলৌকিক নানান কিছু ঘটনা মোকাবেলা করেছেন। মতি মিয়া কৃষি কাজ করার পাশাপাশি মাছ ধরাটাও তার পেশা হিসেবে নিয়েছিলেন। তিনি বাড়ি থেকে 10 মিনিট হাঁটলেই পাহাড়িয়া নদী। উনি নদী থেকে নৌকা চালিয়ে জাল দিয়ে মাছ ধরে পাশের গ্রামের বাজারে এই মাছ বিক্রি করতেন। বাজারটা ছিল মতি মিয়ার 2-3 গ্রাম পরে। এখানে আমি বাজারে কিছু বিবরণ দিয়ে দেই। আমাদের গ্রাম থেকে 2-3 গ্রাম পরে পালপাড়া বাজার। লোকমুখে শোনা যায় এই বাজারটি অনেক পুরনো, পাল যুগের বাজার। বাজারটি নদীর তীরে অবস্থিত। মতি মিয়া নদী থেকে মাছ ধরে পালপাড়া বাজারে বিক্রি করতেন। উনি নদীপথে নৌকা দিয়ে চলাচল করতেন। শুধু উনিই নন, আগে গ্রামের বেশিরভাগ মানুষই নৌকা দিয়ে চলাচল করতেন এবং এই পালপাড়া বাজারটি সপ্তাহে 3 দিন বসত। গ্রামের বাজার, ইলেকট্রিসিটি নেই, সবাই কুপি বা হ্যারিকেন দিয়ে চলাচল করত। একদিন মতি মিয়া সন্ধ্যার পরে নদী থেকে মাছ ধরে বাজারে যান বিক্রি করতে। বলে রাখা ভালো, আমাদের গ্রাম থেকে পালপাড়া বাজারে নদী পথে নৌকা চালিয়ে যেতে সময় লাগে 40 মিনিট। নদীতে অনেক বড় মাছ পাওয়া যেত। মতি মিয়া সেদিন অনেক বড় মাছ ধরে বিক্রি করতে চলে গেলেন। বাজারে মাছ বিক্রি করে একটা দোকানে চা খেতে বসলেন। দোকানে চেনা পরিচিত মানুষ থাকায় উনি গল্প করতে শুরু করলেন। এতক্ষণে এশার আজান হয়ে গেছে। উনি গল্প শেষ করে দেখেন বাজারের সবাই চলে যাচ্ছে, দোকানপাট গুছিয়ে ফেলছে। রাত তখন প্রায় 9টা। গ্রামে রাত 9টা মানে অনেক রাত। মতি মিয়া খোঁজ করলেন আমাদের এলাকার কেউ আছে কিনা। কাউকে পাওয়া গেলে তাঁর সঙ্গে বাড়ি ফেরার ইচ্ছা, কিন্তু কাউকেই পাননি। উনি চিন্তা করেন সবাই চলে গেছে, এইবার একাই বাড়ি ফিরতে হবে। তিনি চলে আসবেন এমন সময় একজন মাছওয়ালা বলে উঠল, এই মতি মিয়া কই যাও, এদিকে আসো। মতি মিয়া গেলেন। কই মিয়া, ডাক দিলেন যে? মাছওয়ালা বলল, এই মতি মিয়া বাড়ি চলে যাচ্ছ? উনি বললেন, হ্যাঁ। তখন মাছওয়ালা বলল, আমার সব মাছ বিক্রি শেষ, শুধু ইলিশ মাছ বাকি আছে, তুমি যদি চাও তাহলে তোমাকে কম দামে দিয়ে দেব। মতি মিয়া দাম জিজ্ঞেস করল এবং দাম কম বলায় ইলিশ মাছ 4টি কিনে নিলেন তিনি। মাছ কিনে চলে আসবেন আবারও মাছওয়ালা ডাক দিল, এই মতি মিয়া শোনো। দাদা আবার বললেন, কি কও? মাছওয়ালা বললেন, মতি মিয়া এই 3টা নরম মাছ আছে, টাকা লাগবো না গো, ফ্রি নিয়ে যাও। মতি মিয়া ভাবলেন একটু নরম হয়ে গেছে, বউকে বলবেন মাছের মুড়ি ঘণ্ট করতে। মতি মিয়া ইলিশ মাছের মুড়ি ঘণ্ট খুব পছন্দ করতেন, তাই ভেবে তিনি চলে আসলেন নদীর পাড়ে। নদীতে থাকা নৌকা বাঁধা আছে, কিন্তু ওনার নৌকা ছাড়া অন্য কোন নৌকা নেই, সবে বাড়ি চলে গেছে। মতি মিয়া ভাবতে লাগলেন এই রাতের বেলায় ইলিশ কেনাটা মনে হয় ঠিক হয়নি, তা আবার 3টি নরম ইলিশও আছে সঙ্গে, কিছুটা গন্ধ আসছে ইলিশ থেকে। মতি মিয়া ভালো করে জানতেন এই নদীপথ মোটেও ভালো না। আগেই বলেছি মতি মিয়া খুব সাহসী মানুষ। এদিকে ওনাকে বাড়ি যেতে হলে একটা শেওড়া গাছ খুব পুরনো, তারপর একটা বট গাছ, এরপর একটা শিমুল গাছ। এই কাজটিতে অলৌকিক অনেক ঘটনা আছে, মানুষের মৃত্যুও হয়েছে এখানে, এইগুলো পার হতে হবে। যাই হোক, মতি মিয়া নৌকায় উঠে বসলেন। চাঁদের আলোয় সবকিছুই পরিষ্কার দেখা যাচ্ছে, তিনি হ্যারিকেন জ্বালাননি। উনি এবার নৌকা চালাতে শুরু করলেন। নৌকা চালানোর 5 থেকে 7 মিনিট পরে সেই শেওড়া গাছটি আসলো। খুব সাহসী হয়, কোনো ভয় পেলেন না তিনি, কিন্তু মাছের গন্ধ আসছে। তিনি মাছগুলোকে একটা পলিথিন দিয়ে মুড়ে দিলেন। হঠাৎ তিনি লক্ষ্য করলেন শেওড়া গাছের ওপর দিয়ে কালো একটা ছায়ার মতো কিছু উড়ে গেল। কোনো বাতাস নেই, তবুও শেওড়া গাছটি নড়ছে। মতি মিয়া একটু ভয় পান, তিনি নৌকা চালাচ্ছেন। রাত তখন 9:20 হবে। মতি মিয়া আরেকটু সামনে যেতেই বট গাছ, উনি চিন্তা করলেন হ্যারিকেন চালাবেন, কিন্তু আফসোস দেশলাই খুঁজে পাওয়া যাচ্ছে না। উনি নৌকা চালাতে শুরু করলেন, হঠাৎ চোখে পড়ল বটগাছের নিচে দুটো কালো মানুষের মতো অবয়ব, চোখগুলো আগুনের মতো লাল, তার দিকেই তাকিয়ে আছে। উনি বুঝতে পারলেন এরা কারা। উনি ভয় পেতে শুরু করলেন, চারিদিক কেমন ভারী হয়ে যাচ্ছে। হঠাৎ বাতাস বইতে শুরু করল, মনে মনে মতি মিয়া সুরা পড়তে লাগলেন আর নৌকা চালাতে লাগলেন। বটগাছ পার হল, কিন্তু পথ যেন শেষ হচ্ছে না। এবার শিমুল গাছ, মতি মিয়া জোরে জোরে নৌকা চালাচ্ছেন, কিন্তু ওনার মনে হচ্ছে পেছন থেকে কেউ যেন নৌকাটা টেনে ধরে রেখেছে। এভাবে বেশ কিছু সময় পার হয়। ভয়ে মতি মিয়া ঘেমে গেছেন। এবার মতি মিয়া খেয়াল করলেন ওনার নৌকা ভারী হয়ে গেছে, নৌকাটি সামনের দিকে যেতে চাচ্ছে না। উনি ভয়ে ভয়ে আবার সুরা পড়ছেন। মতি মিয়া চারিদিকের পরিবেশ গরম হয়ে গেছে বুঝতে পারলেন, এবং বাতাস বইছে সেটাও গরম। এবার মতি মিয়া সাহস করে বলে উঠলেন, কারা আপনারা, কি চাই? আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি, আপনারা আমাকে যেতে দেন। এবার হঠাৎ নদীর পাড়ে একটা গাছে খুব জোরে জোরে একটা শব্দ হল, যেন গাছের ডালগুলো ভেঙে যাচ্ছে। মতি মিয়া সাহস করে বলে উঠলেন, কি চান আপনারা, সামনে এসে বলেন। আমি আপনার কোনো ক্ষতি করিনি, আপনারাও আমার কোনো ক্ষতি করবেন না। তখন উনি দেখলেন দুটো কালো অবয়ব ওনার নৌকার উপরে এসে বসে আছে। মতি মিয়া কি করবেন বুঝতে পারছেন না, ভাবলেন আজই বুঝি শেষ দিন। উনি সাহস করে বলতে শুরু করলেন, কি চান আপনারা? মাছ সঙ্গে চলেন আমার বাড়িতে, আমি ভেজে খাওয়াবো, আপনারা আমার বাড়ির পেছনে অপেক্ষা করবেন।
এই বলতেই তারা কিরকম শব্দ করে অদৃশ্য হয়ে যায়। সবকিছু স্বাভাবিক হয়ে যায়। দাদা বাড়িতে আসতে শুরু করলেন, মনে মনে ভাবতে শুরু করলেন এই পচা ইলিশের জন্য এমন হল। কিন্তু হঠাৎ দেখতে পেলেন একটু দূরে দুটো ছায়া একসঙ্গে আসছে। উনি বুঝলেন তারা দাওয়াত কবুল করেছে। মতি মিয়া বাড়িতে আসলেন, তার বউকে ডাকতে শুরু করলেন। দাদি বাইরে আসলেন এবং বললেন যে আজকে তো দেরি হল কেন? দাদা বললেন সবকিছু পরে বলবেন তিনি। মাছ নিয়ে এসছেন ভাজতে বললেন এবং যত রাত হোক মাছ যেন রান্না করা হয়। ফ্রিজ ছিল না তখন, ইলেকট্রিসিটিও ছিল না। দাদা দাদি মাছগুলো কেটে ধুয়ে বেছে ভাজতে শুরু করলেন। দাদা বললেন আমাকে সবগুলো মাছ দাও, এই মাছগুলো খাওয়া যাবে না। দাদি বললেন কেন? দাদা বললেন পরে বলছি সব। সব মাছ বাড়ির পেছনে তিনি রেখে আসলেন, ঘরের পেছনে কান পেতে রাখলেন। শুনতে পেলেন কেউ খাচ্ছে। এটাই ছিল ঘটনা। ঘটনাটি পাঠিয়েছেন হৃদয় মিয়া, সিঙ্গাপুর প্রবাসী। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালো তলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই, কেমন আছেন? এই প্রশ্নটা করলাম না কারণ আমি জানি আপনি সবসময় ভালোর তলে থাকেন। প্রিয় রাসেল ভাই, আমি আপনার ভূত ডট কম এর ভিডিও রীতিমতো দেখি 2025 সালের ফেব্রুয়ারি থেকে। আজ আমি এমন একটি সত্যি ঘটনা শেয়ার করতে যাচ্ছি যেটা আমার নিজের সাথেই ঘটেছে। এটা আমার জীবনের প্রথম অভিজ্ঞতা, তাই কোথাও কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি ইয়ামিন মাহমুদ, কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার পৌরসভা 8 নম্বর ওয়ার্ডের একটি গ্রামে আমার বাড়ি। বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ঘটনায় আসি। আমি বর্তমানে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের ছাত্র। আমাদের একটি দোকান আছে, দোকানের পেছনেই আমাদের বাড়ি আর সামনে মেইন রোড। রাস্তায় গাড়ির শব্দে পড়াশোনা করতে খুব সমস্যা হতো, তাই আমার বড় ভাই আমার জন্য বাড়ি থেকে একটু দূরে একটি বাসা ভাড়া নেন। বাসাটি দুইতলা বিশিষ্ট। আমরা থাকতাম নিচতলায়, যেটা আন্ডারগ্রাউন্ডে হওয়ায় দিনের বেলাতেও বেশ অন্ধকার থাকত। আমরা দুই ভাই পড়াশোনার পাশাপাশি আব্বুর দোকানেও সময় দিতাম। প্রতিদিন ভোর 6টায় দোকান খোলে আর তারপরে আমরা বাসায় গিয়ে ঘুমাতাম। ভাইয়া সকাল 10টায় গিয়ে 1টায় চলে আসত। আমি দুপুরে খাওয়া দাওয়া করে প্রায় 2টার দিকে ঘুমোতে যেতাম। 19 জানুয়ারি প্রতিদিনের মতো সেদিনও দুপুরে ঘুমাতে যাই। ঘটনাটি ঠিক তখনই ঘটে। বাসায় ঢুকে দরজা লক করি। বাসাটা ভেতর থেকে গঠন এমন, একটি রুম, একটি বারান্দা, মাঝখানে ওয়াশরুম, একটি ছোট খাট, একটি টেবিল আর 2টি চেয়ার। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে খাটে শুয়ে পড়ি। প্রথমে ঘুম আসছিল না, তাই ফোনে ফেসবুক দেখছিলাম। এক পর্যায়ে ঘুম এসে গেলে ফোনটা পাশে রেখে চোখ বন্ধ করি। কিন্তু কিছুক্ষণ পর হঠাৎই বুঝতে পারি আমার পুরো শরীর অবশ হয়ে গেছে। হাত পা নাড়াতে পারছি না। হঠাৎ করে আমার দুই পা ওপরের দিকে উঠে যায়, তারপর আবার খাটে গিয়ে পড়ে। তখনই বুঝে যাই আমার সাথে খারাপ কিছু হচ্ছে। ঠিক সেই সময় বারান্দা থেকে 3 জনের কথা বলার আওয়াজ কানে আসে। আমার মনে হল একজন 30-40 বছরের মহিলা, একটি 5-6 বছরের বাচ্চা আর একজন 17-18 বছরের মেয়ে। হঠাৎ করেই আমার চোখ বন্ধ হয়ে যায়। আমি যতই চেষ্টা করি চোখ খুলে রাখতে পারি না। অনেক চেষ্টার পর ডান চোখটা সামান্য খুলতে পারি। তখন খাটের পাশে তাকিয়ে দেখি একটি জায়নামাজ আর তার পাশে 3 জনের একটি ফটো কার্ড। রুমে লাইট বন্ধ, চারপাশ অন্ধকার, জানালা দিয়ে সামান্য আলো আসছিল, তাই সবকিছুই ছিল অস্পষ্ট। জায়নামাজ দেখে একটু সাহস পাই, দ্রুত খাট থেকে নেমে জায়নামাজে বসে পড়ি এবং যত সুরা জানি সব পড়তে থাকি। কিন্তু আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। আমি ভয়ে ঘামছিলাম রীতিমতো। হঠাৎ বারান্দা থেকে 17-18 বছরের বয়সী একটি মেয়ে, কালো বোরখা এবং হিজাব পরা, রুমে ঢুকে টেবিলের পাশে একটি চেয়ার টেনে দেয়ালে হেলান দিয়ে বসে আমার দিকে তাকিয়ে থাকে। আমি সাহস নিয়ে জিজ্ঞাসা করি, আপনি কে? সে উত্তর দেয় না। আমি আবার বলি, আপনি কে? আমি আপনাকে দেখতে চাই। সে শান্ত কণ্ঠে বলে, তোমার পাশে যে ছবিটা আছে ওটা দেখে নাও।
আমার চোখ পুরো খোলা না থাকায় ছবির মুখ স্পষ্টভাবে দেখতে পারছিলাম না। আমি বলি, আমার চোখটা খুলে দিন। এই কথা বলার সাথে সাথেই আমার দু চোখ পুরোপুরি খুলে যায়। আমি জিজ্ঞেস করি, আপনি আপনি কি চান? সে বলে, আমরা এখানে বহু বছর ধরে থাকি, কাউকে কোনো ক্ষতি করিনি, আমরা এক মাস এখানে থাকব। আমি চাই এই এক মাস তুমি আমাদের সাথে থাকো। এ কথা শোনার পর আমি আর নিজের মধ্যে ছিলাম না। জীবনে এমন ভয় আমি আগে কখনো পাইনি। মেয়েটি তার চেয়ার ছেড়ে উঠে আমার দিকে এগিয়ে আসে। আমি ভয়ে ঘামতে শুরু করি। সে এসে আমার হাত ধরার সাথে সাথেই আমি অজ্ঞান হয়ে যাই। এরপরে আমার আর কিছু মনে নেই। মাগরিবের আজানের সময় আমার জ্ঞান ফেরে। তখন দেখি আমার পাশে আর কোনো জায়নামাজ নেই, ফটো কার্ডও নেই। আমি তাড়াহুড়ো করে দরজা খুলে বাসায় তালা লাগিয়ে সরাসরি দোকানে চলে আসি। সেদিনের পর থেকে আমি ওই বাসায় আর যাইনি। এরপর টানা দুই দিন আমি একই ধরনের স্বপ্ন দেখি। মেয়েটা এসে আমাকে জোর করে তার সাথে নিয়ে যেতে চায়। আমি চিৎকার দিয়ে ঘুমিয়ে যেতাম। এই স্বপ্নটা আমি দুইবার দেখেছি। এরপর থেকে আর কোনো স্বপ্ন বা সরাসরি কিছু দেখিনি। এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা। যদি আপনাদের ভালো লাগে শ্রোতা ভাইদের পড়ে শোনাবেন। আর যদি ঘটনাটি সিলেক্টেড হয় তাহলে আরও তিনটি সত্য ঘটনা আছে, কোনো একদিন সেগুলোও পাঠিয়ে দেব। এই বলেই শেষ করেছেন ইয়ামিন মাহমুদ। কক্সবাজার জেলা, চকরিয়া উপজেলা, 8 নম্বর ওয়ার্ড। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। এবং যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। আর প্রচুর কমেন্ট পেয়েছি আমরা, সেই কমেন্টগুলো আমি একটু পড়ে শোনাতে চাই আপনাদেরকে। আসসালামু আলাইকুম রাসেল ভাই বলছেন কাপাসিয়া থেকে। আমাদের সঙ্গে আছেন সিরাজগঞ্জ বেলকুতি থেকে একরামুল। আমাদের সঙ্গে আছেন গফরগাঁও থেকে আশিক। আমাদের সঙ্গে আছেন নাহিদ সান লক্ষ্মীপুর দুর্গাপুর রাজশাহী থেকে আমাদের সঙ্গে আছেন। এছাড়াও দেখতে পাচ্ছি মামুন কুয়েত থেকে শুনছেন। কুয়েতে কি অবস্থা একটু আমাকে জানাবেন। আপনারা কমেন্ট করে যখন জানাবেন আপনাদের নিজেদের কেমন আছেন, যারা মিডল ইস্টে স্পেশালি তাদের একটু জানাবেন। সৌদি থেকে নাহিদ আমাদেরকে কমেন্ট করেছেন, একই প্রশ্ন আপনার কাছেও। আমাদের সঙ্গে আছেন এছাড়াও সাগর কুষ্টিয়া থেকে, কাপাসিয়া গাছ থেকে আমাদের সঙ্গে আছেন হচ্ছে সিজান চায়না থেকে শুনছেন। আমাদের সঙ্গে আছেন রিয়াদ সিরাজগঞ্জ থেকে, মাদারীপুর থেকে আছেন রফিকুল, লাকসাম থেকে কে আছেন নাম লেখেননি। আমাদের সঙ্গে শরীয়তপুর থেকে অপু আছেন, কোনাবাড়ি থেকে আছেন শাহিনা আলম, গোপালগঞ্জ থেকে আছেন সাইমুল, আমাদের সঙ্গে আছেন লক্ষ্মীপুর থেকে মুগ্ধ, এছাড়াও আমাদের সঙ্গে আরও আছেন বাগেরহাট থেকে তানভীর, আমাদের সঙ্গে আছেন ইমরান, আমাদের সঙ্গে এছাড়াও আছেন মিরপুর থেকে নাম লেখেননি, ইসরাফিল আছেন বগুড়া থেকে, সজীব মাইমুন সিং থেকে শুনছেন, নাগেশ্বরী কুড়িগ্রাম থেকে আমাদের সঙ্গে শুনছেন, কে নাম বলেননি। আমাদের সঙ্গে আছেন, আশা করি ভালো আছেন, সিজান চায়না থেকে আছেন, সেটা আমি পড়েছি একটু আগেও। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, আচ্ছা কোন একটা ঘটনা শুনতে চান, আমি কমেন্টটা হারিয়ে ফেললাম। আচ্ছা তিনি বলছেন যে আমিও বলতে চাই ফকির বাড়ির ঘটনা সত্য। ভাই আমিও ঘটনা বলতে চাই, ফকির বাড়ির ঘটনা সত্য ঘটনা। অনেক ঘটনা আছে কিন্তু কিভাবে ঘটনাগুলো বলবো বুঝতে পারছি না। সুজন মালয়েশিয়া থেকে আমাদেরকে এই প্রশ্ন করেছেন। আপনি চাইলে আপনার ঘটনাটি লিখে আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনি এখন রেকর্ড করে রাখতে পারেন বা পরে আবার রিওয়াইন্ড করে শুনে নিতে পারেন, russell.bhoot.com@gmail.com। এই অ্যাড্রেসে গিয়ে আপনাদের শুনতে হবে, আমাদের মানে লিখতে হবে আপনার আপনার যে ঘটনাটি জানা আছে সেই ঘটনাটি, এবং পাঠিয়ে দিতে হবে আমাদেরকে। অথবা আপনি আপনার মোবাইল থেকে রেকর্ড করতে পারেন পুরো ঘটনাটি এবং আপনি ইমেইলের মাধ্যমেই পাঠিয়ে দিতে পারেন সেই ঘটনা। আমরা একমাত্র ইমেইলের মাধ্যমেই ঘটনা সংগ্রহ করে থাকি, সুতরাং বুঝতেই পারছেন যে ইমেইল করাটাই আপনার জন্য সবচেয়ে সুবিধাজনক হবে। এছাড়াও আমাদের সঙ্গে আছেন গাইবান্ধা থেকে হিমেল, হিমেল আপনাকে অসংখ্য ধন্যবাদ। নরসিংদী থেকে আরিয়ান আছেন, সৌদি থেকে আছেন হুসাইন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও ফেনী থেকে ফাহাদ, শাহিন আছেন মাগুরা থেকে, আমাদের সঙ্গে আহম বগুড়া থেকে আছেন ইসরাফিল সহ আরো অনেকে। আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি জানি যে অসংখ্য মানুষ যারা প্রথম থেকে শেষ পর্যন্ত শোনেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেননি, তাদের জন্য যেটা আমার প্রশ্ন যে আমাদের আর কতটা ভালো করতে পারলে আপনারা সাবস্ক্রাইব করবেন একটু জানাবেন, কারণ আমরা চেষ্টা করে যাচ্ছি। আর আপনাদের যে কোনো মতামত আপনাদের গ্রুপে লিখুন, আপনাদের আপনাদের যদি ভূত ডট কম নিয়ে নতুন কোনো আইডিয়া থাকে আমাকে ইমেল করে জানান, গ্রুপে লিখুন, কমেন্ট সেকশনে লিখুন যে ভূত ডট কম নিয়ে কি ধরনের নতুন কিছু আমরা নিয়ে আসতে পারি। প্লিজ যেগুলো করছি সেগুলোর বাইরে যদি কিছু থাকে আমাদের জানিয়ে দেবেন, অবশ্যই অবশ্যই। এবং আপনারা মানে নতুনভাবে কোনো কিছু যদি শুনতে চান, কোনো কিছুর প্রতি যদি আপনাদের আগ্রহ থাকে সেটাও আমাদেরকে জানাবেন। আমরা আজকের মতো বিদায় নেব, ফিরে আসবো আবার আগামী মঙ্গলবার। আর আমাদের কালুসা ফকির নামে যে স্টোরিটা আছে এখন, মানে এই ফ্রাইডেতে যে স্টোরিটা আমরা করেছি সেটা অনেক মানুষের ভালোবাসা পেয়েছে, আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, অনেকে হয়তো এখনো শোনেননি, শুনে ফেলবেন প্লিজ। আমাদের মানে কি বলবো যে এখন সবচাইতে বেশি প্রবলেমে আছি আমরা, যে সাবস্ক্রিপশন অনেক কম আমাদের, আপনাদের কি বলবো যে মাঝখানে আপনারা অনেকেই শোনেননি, এখন আবারও হয়তো নতুন করে শুনতে শুরু করবেন। আমরা সেই আশা রেখে আজকের মতো বিদায় নিতে চাই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত ডট কমের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।